ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যথারীতি আজকের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে এবং কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের রিপোর্ট, এবং সেই সাথে আজ রয়েছে আমাদের বুধবারের বিশেষ আয়োজন হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় ইরাক ও সিরিয়া পরিস্থিতি এবং জঙ্গিবাদ। এ সম্পর্কে অধিবেশন চলাকালীন বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের ফোন করতে পারেন। তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইরাকের প্রধানমন্ত্রীর প্রতি এবং রামাদির নিয়ন্ত্রণ পুনর্দখলের চেষ্টা অভিযান পরিচালনার লক্ষ্যে গৃহীত পরিকল্পনার বাস্তবায়নে তাঁর সরকারের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। ইরাকের পশ্চিমাঞ্চলবর্তী শহরটির উপকণ্ঠে ইরাকি বাহিনী ও শিয়া মিলিশিয়ারা জমায়েত হয়েছে ইতিমধ্যে। এর আগে তিকরিতের পুনর্দখলে ওই সৈন্যদের এবং মিলিশিয়াদের সফলতায় দেখা গিয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন মঙ্গলবার বলেন, ইরাকি বাহিনী রামাদি ছেড়ে পালানোর সময় বিপুল পরিমাণে আমেরিকান সামরিক সরঞ্জামাদি ওখানে ফেলে পালিয়ে গিয়েছিল এবং ওই বাস্তবতার প্রেক্ষিতে রামাদির পুনর্দখল অনেক বেশি চ্যালেঞ্জিং। গবেষণা সংস্থা র্যান্ড কর্পোরেশনের কর্মরত আঞ্চলিক বিশ্লেষক বেন খোনাবল ভয়েস অফ আমেরিকাকে বলেন, ওইভাবে ওখানে ট্যাঙ্ক, সৈন্যবাহী সামরিক যান এবং কামান ইত্যাদির ফেলে আসায় পরিস্থিতি অনেক বেশি ঘোরালো হয়ে দাঁড়িয়েছে। ইসলামিক স্টেট লড়াকুরা রামাদি কব্জা করেছে রবিবার দিন বেশ কয়েকদিনের লড়াইয়ের পর, যে লড়াইয়ে 500 জনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষের তরফে বলা হয়। তারপরই ইরাকি সৈন্যরা শহরটির পূব প্রান্তে পিছু হটে যায়। মানব পাচারকারীদের পাল্লায় পড়ে তাদের ফন্দি ফিকিরের শিকার হয়ে চরম বিপাকে রয়েছে সাগর জলে ভেসে থাকছে দিনের পর দিন যে শরণার্থী ও অভিবাসী দল, তাদেরকে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া এখন অস্থায়ীভাবে আশ্রয় দেবে বলে সম্মত হয়েছে। এ কথাটা জানা গেল আজ বুধবারই মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যকার বৈঠকের পর। এই তিন দেশই এ অবধি অভিবাসীদের সাহায্য করতে অনীহা ব্যক্ত করে এসেছে। রফা মোতাবেক মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া আনুমানিক 7,000 মতো বিপাকে পড়া অভিবাসীকে মানবিক সহায়তা প্রদান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফা আমান। আন্তর্জাতিক সম্প্রদায়ের এ পুনর্বাসন ও প্রত্যাবাসন প্রক্রিয়া 1 বছরের মধ্যে সম্পন্ন হবে, এটা যদি হয় তো আমরা এদেরকে সাময়িকভাবে আশ্রয় দেব বলেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এ মিশনে মদত দিতে মালয়েশীয় পররাষ্ট্রমন্ত্রী অন্যান্য দেশ ও এনজিওদেরকেও আহ্বান জানিয়েছেন। অভিবাসীদের আশ্রয় দেওয়া নিয়ে থাই সরকারের কর্মকর্তারা কোনো সম্মতি ব্যক্ত করেননি, বলেছেন মানবিক সহায়তা প্রদান তারা করবেন এবং অসুস্থ হলে তারা শরণার্থীদেরকে তীরে নেমে চিকিৎসা সুবিধে গ্রহণের সুযোগও দেবেন। বিষয়টির ওপর আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু তাঁর রিপোর্টে বলছেন,
সংস্থাটি ইতিমধ্যে ওই তিন দেশের আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় পাওয়া বাংলাদেশিদের নাম নিবন্ধনের কাজ শুরু করেছে বলে ঢাকায় আইওএম কর্মকর্তারা জানিয়েছেন। আইওএম বাংলাদেশের মুখপাত্র আসিফ মুনির ভয়েস অফ আমেরিকাকে বলেন,
মালয়েশিয়া ইন্দোনেশিয়াতে অলরেডি তালিকাভুক্ত চলছে যারা সেখানে অলরেডি পৌঁছে গেছেন, যাদেরকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে সাময়িকভাবে, এবং সেই তালিকাগুলো প্রস্তুত হলে তাদের ইমিগ্রেশন ফর্মালিটি আছে সেগুলো সহায়তা করছে আইওএম, সেখানে ইউএনএইচসিআরও আছে, এবং এগুলো প্রস্তুত হয়ে গেলে শুধু সময়ের ব্যাপার যে দেশে ফিরিয়ে নিয়ে আসা।
তবে ঠিক কবে নাগাদ ওইসব বাংলাদেশি দেশে ফিরে আসতে পারবেন তা এখনো নির্ধারণ করা যায়নি। আইওএম কর্মকর্তারা জানান, বাংলাদেশ সরকারের অনুরোধেই ওই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ওই তিন দেশের সরকারের সাথে বিষয়টি নিয়ে আলোচনাও করা হয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন অধিকারের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে নারীদের ওপর যৌন হয়রানি ক্রমশই বাড়ছে। শুনুন জহুরুল আলমের রিপোর্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, 2011 থেকে এযাবৎ গত 4 বছরে যৌন হয়রানির শিকার হয়ে আত্মহত্যা করেছেন 99 জন নারী। যৌন হয়রানি কিভাবে রোধ করা যায় এমন এক প্রশ্নের জবাবে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা অ্যাডভোকেট এলিনা খান ভয়েস অফ আমেরিকাকে বললেন,
আমি মনে করি যে একটা প্রতিকারের একটাই পন্থা আছে যে দ্রুত যে বিচার করার যে ব্যবস্থা আছে নারী শিশু নির্যাতন দমন 2000 থেকে নিয়ে, সেটা 120 দিন কর্ম জিনিসের মধ্যে শেষ করার কথা, যেটা বছর পর বছর মামলাগুলো চলতে থাকে, অর্থাৎ মামলার দীর্ঘসূত্রতা কমিয়ে নিয়ে এসে ইমিডিয়েটলি মামলাগুলোর নিষ্পত্তি করতে।
যে সকল এলাকায় বখাটেদের উৎপাত বেশি, সেখানকার অধিবাসীদের ঐক্যবদ্ধ হয়ে এদের রুখতে হবে এবং ধরে পুলিশের সোপর্দ করতে হবে বলে তিনি পরামর্শ দিয়েছেন। এলিনা খান বলেন, বখাটেদের প্রতিরোধ করতে ব্যর্থ হলে নারীদের যৌন হয়রানি ঘটনা বাড়তে থাকবে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
১৯টি মানবাধিকার ও বেসরকারি সংস্থার সমন্বয়ে গঠিত হিউম্যান রাইটস ফোরামের একটি সংস্থা বাংলাদেশি ব্লগারদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। শুনুন আমির খসরুর আরেকটি রিপোর্ট।
সংস্থাটি বুধবার এক সংবাদ সম্মেলনে সাম্প্রতিককালের ব্লগার হত্যার ঘটনাগুলোর ক্ষেত্রে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে বিচারের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতায় ক্ষোভ প্রকাশ করেছে। সংস্থাটি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূমিকায়ও ক্ষোভ প্রকাশ করে। হিউম্যান রাইটস ফোরামের নেত্রী এবং মহিলা পরিষদের সভানেত্রী আয়েশা খানম বলেন,
আস্তে আস্তে এই ঝুঁকি কিন্তু বেড়ে যাবে, সীমানা প্রসারিত হয়ে যাবে। সুতরাং আমরা সেই দিনের জন্য অপেক্ষা না করে আমাদের এখনই খুবই জোরালো শক্তিশালী ভাবে এখানে একটা রাষ্ট্রীয় পদক্ষেপ নেওয়া দরকার।
সংবাদ সম্মেলনে ব্যারিস্টার সারা হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তারা ব্লগার এবং অনলাইন লেখকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত মাহিদুর রহমান ও আফসার হোসেন ছুটু নামের দুই রাজাকারকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।
সাজাপ্রাপ্ত দুই ব্যক্তির বাড়ি চাঁপাই নবাবগঞ্জ জেলায়। বিচারপতি ওয়াহিদুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল বুধবার এ রায় ঘোষণা করেন। দুই আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগের মধ্যে দুটি প্রমাণিত হয়েছে বলে রায়ে বলা হয়েছে। প্রথম অভিযোগে তাদের আমৃত্যু কারাদণ্ড এবং দ্বিতীয় অভিযোগে পাঁচ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তার সমালোচনা করে ট্রাইব্যুনাল তাকে অদক্ষ অযোগ্য হিসেবে অভিহিত করেন। রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সন্তোষ প্রকাশ করেছেন, তবে আসামি পক্ষের আইনজীবীরা বলেছেন তারা এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করবেন। মুক্তিযুদ্ধকালীন অপরাধের বিচারের জন্য গঠিত দুটি ট্রাইব্যুনাল এ নিয়ে 18টি মামলা নিষ্পত্তি করল। এর আগে সাজাপ্রাপ্তদের বেশিরভাগই ছিলেন জামাতের শীর্ষ নেতা। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় জঙ্গি সংগঠন ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগালিনের খাপলং গোষ্ঠীর সঙ্গে কেন্দ্রীয় সরকারের অস্ত্রবিরতি রদ করানোর পেছনে চীনের গুপ্তচর সংস্থার হাত রয়েছে বলে ভারতীয় গোয়েন্দা সংস্থার ধারণা। শুনুন কলকাতা থেকে পাঠানো পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
তাদের মতে লাদাখ ও অরুণাচলে লাল ফৌজের অবৈধ অনুপ্রবেশ আর উত্তর পূর্ব ভারতের নাগাল্যান্ডকে ভিত্তি করে নানা জঙ্গি গোষ্ঠীর মাধ্যমে ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালানোর পরিকল্পনা করছে চীন, তারই অঙ্গ এসব। গোয়েন্দারা জানিয়েছেন চীনা গুপ্তচর সংস্থা গুওজিয়া আনকুয়ান বুর ফরেন অ্যাফেয়ার্স ব্যুরো এই গোটা পরিকল্পনার রচয়িতা বলে জানা গেছে। এএনএস জঙ্গিরা মায়ানমারের সায়াগিং ডিভিশনের টাগায় তৈরি করেছে সদর দপ্তর এবং প্রশিক্ষণ শিবির। অস্ত্রশস্ত্র সরবরাহ, প্রশিক্ষণ, এমনকি অপারেশনের লোকজন সরবরাহ করে এই কাজে তাদের সব রকম সাহায্য করছে চীনের মদতপুষ্ট সেদেশের সবচেয়ে বড় জঙ্গি গোষ্ঠী ইউনাইটেড ওয়াগেস্ট আর্মি, ইউডব্লিউএসএ। পরমাশিস ঘোষরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ইরানের সর্বশীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আজ বুধবার বলেছেন যে বিশ্ব শক্তিবর্গের সঙ্গে পারমাণবিক চুক্তি যাই হোক না কেন, তার আওতায় তাঁর দেশের বৈজ্ঞানিকদের কাছে পৌঁছানোর বা সামরিক স্থাপনায় হাজির হওয়ার প্রবেশাধিকার আন্তর্জাতিক পরিদর্শকদেরকে দেওয়া হবে না। তিনি বলেন, বেশি বেশি দাবি দেওয়ার মুখে নথি স্বীকার ইরান করবে না। বিধিনিষেধ শিথিলতার বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি ছাঁটাই করা হবে। এ লক্ষ্যে ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও জার্মানির সমন্বয়ে গঠিত গ্রুপের সঙ্গে ইরানের আলোচকদের কথাবার্তায় চূড়ান্ত রফার খুঁটিনাটি নির্ধারণের কাজ চলছে। এখন পরিকাঠামোগত ঐক্যমত্য সম্পন্ন গত মাসেই হয়েছে, এখন চলছে ওই খুঁটিনাটি নির্ধারণের পর্ব। চূড়ান্ত রফা সম্পন্ন হতে হবে 30 জুনের ভেতরে। উত্তর কোরিয়া অকস্মাতই দ্বীপ রাষ্ট্রটিতে সফরে যাওয়ার জন্য জাতিসংঘ মহাসচিবকে উদ্দেশ্য করে তাদের আমন্ত্রণ বাতিল করেছে। বর্তমানে দক্ষিণ কোরিয়া 5 দিনের সফরে সেখানে অবস্থানরত মিস্টার বান বুধবার বলেন, শেষ মুহূর্তের এই রদবদলের কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি এবং এ বার্তা পাঠানো হয়েছে কূটনৈতিক চ্যানেলে। প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন দেশের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এখনই ঝুঁকি খাড়া করছে আর তাতে করে প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক বিপর্যয় পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তিনি আজ বক্তৃতা দিচ্ছিলেন কানেটিকাট রাজ্যের নিউ লন্ডনে যুক্তরাষ্ট্র কোস্ট গার্ড একাডেমির শিক্ষা সমাপনী সমাবর্তন অনুষ্ঠানে। জলবায়ু পরিবর্তন কিভাবে সামরিক বাহিনীর দেশরক্ষার কাজকে প্রভাবিত করে মিস্টার ওবামার বক্তৃতায় তার ব্যাখ্যা তুলে ধরা হয়। বলা হয়, জলবায়ুর রকমফের, বিশেষ করে সাগরবক্ষ স্তরের স্ফীতি আমাদের অর্থনীতিকে, পরিকাঠামোকে, আমাদের জনগণের নিরাপত্তা এবং তাদের শরীর স্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করে। খবর শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে।
হ্যালো,
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় ইরাক ও সিরিয়া পরিস্থিতি এবং জঙ্গিবাদ। সঞ্চালন করছেন শেগুফতা নাসরিন খুইন।
ধন্যবাদ সাবরিনা। শুভ সন্ধ্যা, হ্যালো ওয়াশিংটনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয় ইরাক ও সিরিয়া পরিস্থিতি এবং জঙ্গিবাদ। আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের দুজন বিশেষ অতিথি আছেন, সৈয়দ মোহাম্মদুল্লাহ এবং ডক্টর সৈয়দ ইফতেখার আহমেদ। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সৈয়দ মোহাম্মদুল্লাহ, তিনি নিউ ইয়র্কে একজন বিশিষ্ট সাংবাদিক, সংবাদ ভাষ্যকার ও বিশ্লেষক। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
আমাদের সঙ্গে আরও যোগ দিচ্ছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সৈয়দ ইফতেখার আহমেদ। তিনি আমেরিকান পাবলিক ইউনিভার্সিটির স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল স্টাডিজ এর অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি। ডক্টর সৈয়দ ইফতেখার আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
শ্রোতাদের জানিয়ে দিচ্ছি, অনুষ্ঠান চলাকালীন আমাদের সরাসরি টেলিফোন করার নম্বর হচ্ছে 2026193062। এছাড়া আপনারা ফেসবুকেও প্রশ্ন করতে পারেন। অনেকে ইতিমধ্যেই ফোন করেছেন, তাহলে প্রথম প্রশ্নটি নেওয়া যাক।
হ্যালো, আমি ফারহানা চৌধুরী নিউ ইয়র্ক থেকে বলছি। ইরাক এবং মধ্যপ্রাচ্যে ইসলামের নামে যে যুদ্ধ হচ্ছে সেটা মারাত্মক ক্ষতি, এটা আমেরিকা এবং ইউরোপিয়ানরা সলভ করার চেষ্টা করতেছে। আমার প্রশ্ন হচ্ছে, চীন, ভারত, রাশিয়া, মানে সমাজতান্ত্রিক দেশের ভূমিকা কি?
অনেকে ধন্যবাদ নিউ ইয়র্ক থেকে ফারহানা চৌধুরী প্রশ্ন করার জন্য। তিনি জানতে চাচ্ছেন যে ইসলামের নামে ইরাক ও মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে তা খুবই ক্ষতিকর, আমেরিকা ও ইউরোপিয়ানরা তার একটা সমাধান করতে চেষ্টা করছে, কিন্তু রাশিয়া, চীন ও ভারতের কি ভূমিকা? প্রথমেই যাচ্ছি সৈয়দ মোহাম্মদুল্লাহর কাছে।
এখানে রাশিয়া, চীন এবং ভারত প্রত্যক্ষ কোনো ভূমিকা রাখছে না। এটা মূলত ওই এলাকার যে রাষ্ট্রগুলো সেগুলো চেষ্টা করছে এটা প্রতিরোধ করার জন্য, আর সেই সঙ্গে যুক্তরাষ্ট্র বিশেষ করে এবং ইউরোপিয়ান ইউনিয়ন প্রত্যক্ষ সহযোগিতা দিচ্ছে, সামরিক সহযোগিতা। তারা নিজেরা সেখানে যুদ্ধ করছে না, কিন্তু যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধ বিমান দিয়ে এই যে ইসলামী জঙ্গি সেখানে ISIS তাদের স্থাপনাগুলোর উপরে, তাদের মুভমেন্টের উপরে, তাদের অস্ত্রশস্ত্রের ভাণ্ডারের উপরে কয়েক মাস থেকে অবিরাম আক্রমণ চালিয়ে যাচ্ছে। কিন্তু এখানে ওই যে তিনটি রাষ্ট্র কথা তিনি বলেছেন, ভারত, ভারত অবশ্য সমাজতান্ত্রিক রাষ্ট্র না, চীন এবং রাশিয়া, তারাও আর সমাজতান্ত্রিক বলা চলে না। চীন কিছুটা রাজনৈতিক দিক থেকে অর্থনীতি তাদের ক্যাপিটালিস্ট, আর রাশিয়া তো পুরোপুরি এখন ক্যাপিটালিস্ট ইকোনমি নিয়ে নিয়েছে। যাই হোক, তো না, তাদের কোনো প্রত্যক্ষ ভূমিকা নেই।
ধন্যবাদ ডক্টর সৈয়দ ইফতেখার।
চীন, ভারত এবং রাশিয়ার প্রত্যক্ষ ভূমিকা নেই ISIS এর বিরুদ্ধে যে যুদ্ধ চলছে সেটি মোহাম্মদুল্লাহ ভাই অত্যন্ত চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। তবে তাদের যে অবস্থান, রাজনৈতিক অবস্থানটি হচ্ছে ISIS এর যে আদর্শ, সে আদর্শের বিরুদ্ধে। তারা রাজনৈতিকভাবে ISIS এর বিরুদ্ধে যে যুদ্ধ চলছে তার প্রতি তাদের এক ধরনের সমর্থন রয়েছে। তবে রাশিয়ার ভূমিকাটা একটু ভিন্ন। রাশিয়ার এক ধরনের ভূমিকা মধ্যপ্রাচ্যে রয়েছে, বিশেষ করে ISIS যে রাষ্ট্রগুলোতে সবচেয়ে বেশি সক্রিয় তার মধ্যে দুটো হচ্ছে ইরাক এবং সিরিয়া। এবং ইসলামিক স্টেট, যে সিরিয়ার যে বর্তমান যে সরকার বাশার আল আসাদের যে বাথ পার্টি, তার বিরুদ্ধে তারা লড়াই করছে এবং সেই লড়াইয়ে আমরা জানি যে মধ্যপ্রাচ্যে বাশার আল আসাদ হচ্ছেন রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র। সুতরাং রাশিয়া সব রকমের সাহায্য সহযোগিতা করছে যাতে বাশার আল আসাদের যে গভর্নমেন্ট সেটি টিকে থাকে। সুতরাং সরাসরি ভূমিকা না রাখলেও নানানভাবে তারা বাশার আল আসাদ সরকারকে সামরিক বা অন্যান্য ইন্টেলিজেন্সগতভাবেও তারা সহযোগিতা করছে যে ইসলামিক স্টেটের বিরুদ্ধে বাশার আল আসাদের যে সরকারের যে যুদ্ধ সেই যুদ্ধ যাতে সে পরিচালনা করতে পারে। আর তত্ত্বগতভাবে তিনটি রাষ্ট্র চীন, ভারত এবং রাশিয়া কেউ আইএস এর যে উত্থান সে উত্থানের সমর্থক নয়, তারা বিভিন্ন আন্তর্জাতিক মহল এবং ফোরামে এই যে গোষ্ঠীটার উত্থান সে গোষ্ঠীর উত্থানের বিরুদ্ধে এক ধরনের ভূমিকা পালন করছে, যদিও সরাসরি মধ্যপ্রাচ্য নয় বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তারা ভূমিকা পালন করছে।
অনেক ধন্যবাদ। আমরা ফেসবুকে আপনারা অনেকে প্রশ্ন করেছেন। মোহাম্মদ আব্দুল্লাহ আপনি একটি চিঠি লিখেছেন এবং সেটি পড়ে পড়তে বলেছেন আমাকে। গত বছর নাটকীয় দ্রুততায় একের পর এক অভিযান চালিয়ে যখন সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ এলাকা দখল করে নিল ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড দি লেভান্ট বা আইসিল এবং তাদের নেতা আল বাগদাদি সেখানে খেলাফত প্রতিষ্ঠার কথা ঘোষণা করলেন, তা হয়ে দাঁড়ালো পৃথিবীর সবচাইতে আলোচিত ঘটনার অন্যতম। এই সংঘাত এখনও অব্যাহত, এই সংকটের সমাধানের পথ কি? আমি ডক্টর আমি সৈয়দ মোহাম্মদুল্লাহর কাছে প্রথমে যাচ্ছি।
ডক্টর না যাই হোক, সৈয়দ মোহাম্মদুল্লাহ বলছি। সেটা হচ্ছে হ্যাঁ, মানে এরা যে দ্রুত গতিতে কিভাবে একটার পর একটা শহর দখল করে চলেছে এটাই বিস্ময়কর। ইরাক এবং সিরিয়াতে যুক্তরাষ্ট্র মানে মাসের পর মাস সেখানে তাদের উপরে বোমা বিমান দিয়ে বোমা বর্ষণ করছে তাদের অগ্রগতি প্রতিহত করার জন্য। এই পালমিয়েরা ঐতিহাসিক স্থান, কয়েক হাজার বছর আগের সভ্যতার নানা নিদর্শন আছে সেখানে, প্রাচীন সভ্যতার সিরিয়ার, সেটা মানে পড়ো পড়ো অবস্থা, সেটার প্রান্তে উপনীত হয়ে গেছে। প্রথম একটা রিপোর্টে বলা হয়েছিল সেটা দখলই করে ফেলেছে, এখন বলা হচ্ছে একটু মানে যে স্থাপনাগুলো সেখানে আছে প্রাচীন সভ্যতা সেগুলো তারা দখল করতে পারেনি এবং তার কাছাকাছি গিয়ে পৌঁছেছে। অন্যদিকে তারা ইরাকের রামাদি দখল করে ফেলেছে। এইরকম এটা একটা বিস্ময়কর মনে হয়, তাতে মাঝে মাঝে সন্দেহ জাগবে সত্যি সত্যি কি পশ্চিমা শক্তিগুলো তারা চাচ্ছে কি এদেরকে মানে এদেরকে নির্মূল করতে, নতুবা এই মহাশক্তিগুলো এই একটা মানে জগা খিচুড়ি এদের কোনো মানে একটা স্থায়ী রাষ্ট্র না, এদের দীর্ঘদিনের কোনো ঐতিহ্য নাই, এদের স্থায়ী সামরিক বাহিনী নেই, স্থায়ী ঘাঁটি নেই এবং এদের সেখানে যুদ্ধ হচ্ছে খালি জঙ্গিবাদী উন্মত্ত তরুণরা ইউরোপ থেকে আমেরিকা থেকে যাচ্ছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থান থেকে আসছে। অবশ্য প্রথম দিকে এদেরকে সৌদি আরব এবং তুরস্ক, বিশেষ করে সৌদি আরব, গালফের কয়েকটি দেশ শেখদের দ্বারা শাসিত কয়েকটি দেশ সৌদি আরব এবং তুরস্ক যথেষ্ট সাহায্য করেছে। এখন তাদের সাহায্য স্তিমিত হয়ে গেছে, কিছুটা ইনডাইরেক্টলি দিলেও প্রত্যক্ষভাবে সৌদি আরব তো এখন বিরোধিতাই করছে তাদের। আর তুরস্ক পশ্চিমা চাপের মুখে, তুরস্কের যে ইসলামী সরকার সেটা কিছুটা পিস্টান দিয়েছে, তেমন একটা সমর্থন দিচ্ছে না, গোপনে কিছু দিয়ে থাকে যাই হোক, কিন্তু এত কিছু সত্ত্বেও এরা কিভাবে এত অগ্রসর হচ্ছে, এদের কেন এরা দুর্বল হচ্ছে না, এদের পতন কেন ঘটছে না, এটা একটা বিস্ময়কর ব্যাপার, অলমোস্ট রহস্যজনক।
ধন্যবাদ। আমি এই প্রশ্নটা অত্যন্ত ভালো এবং এই সংকটের সমাধানের পথ কি সৈয়দ ডক্টর আহমেদের কাছে যাব, তার আগে আরেকজন প্রশ্নকর্তা লাইনে আছেন, দীপক চক্রবর্তী। হ্যালো।
হ্যাঁ হ্যালো, নমস্কার।
নমস্কার।
হ্যাঁ, আমি উত্তরবঙ্গ বাংলাদেশ থেকে বলছি, দীপক চক্রবর্তী, পঞ্চগড় বাংলাদেশ থেকে।
আচ্ছা, বলুন আপনার প্রশ্নটা বলুন।
আমার প্রশ্ন হচ্ছে আজকে যে একটা গুরুত্বপূর্ণ বিষয় সিরিয়া এবং জঙ্গিবাদ এবং সন্ত্রাস, আমি যেটা বিষয় বলতে চাচ্ছি সিরিয়া এবং জঙ্গিবাদে যেমন বাংলাদেশেও অনেক আমার বিবাদ চলতেছে এখনো, সিরিয়ার জঙ্গিবাদ এদেরকে সরকার পদক্ষেপ মানে কিভাবে জঙ্গিবাদ গুলো বন্ধ করা যাবে এবং কি এদেরকে ঠেকানো যাবে, এবং কি বাংলাদেশে যেরকম জঙ্গিবাদ চলতেছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদের জন্য ব্যবস্থা গ্রহণ করতেছে, তা ওই দেশের সরকার কতটুক মানে শৃঙ্খলা বাহিনী জঙ্গিবাদ ঠেকানোর জন্য যে ব্যবস্থা গ্রহণ কি করতেছে কি না? আর বাংলাদেশে যেমন জঙ্গিবাদ হচ্ছে এবং অন্যান্য দেশে জঙ্গিবাদ চলতেছে, জঙ্গিবাদ ঠেকানোর জন্য অন্যান্য মিডিয়া গুলা এবং অন্যান্য
আপনি জানতে চাইছেন যে অন্যান্য দেশ কি করছে এই তো জঙ্গিবাদ থামানোর জন্য কি চেষ্টা করছে? ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার আবার প্রশ্ন করার জন্য। যাই হোক, আপনারা তো দুজনেই শুনলেন, দীপক চক্রবর্তী কি প্রশ্ন করলেন, কিন্তু ওই সেই প্রশ্নের মানে তারা কি করছে সেটা বলার আগে আমি সৈয়দ ডক্টর আহমেদকে বলবো ওই সংগঠনের সমাধানের কি পথ এ সম্পর্কে যদি একটু আপনি আলোকপাত করেন।
অনেকের কাছে মনে হচ্ছে যে ইসলামিক স্টেট হয়তো খুব ভয়ঙ্কর জঙ্গি সংগঠন, এবং আমি তাদের সাথে একমত, কিন্তু আমরা একটু যদি মধ্যপ্রাচ্যের যে অঞ্চলটিতে তারা কাজ করছে এবং কেন তাদের উত্থানটা হচ্ছে এবং তাদের শক্তির উৎসটি কোথায় সেটা যদি আমরা নিরূপণ করতে পারি তাহলে বুঝতে পারবো যে কোন পথে হয়তো এদের সাথে মোকাবেলা করার করলে ভালো হবে বা কিছু এই ধরনের। তো আমরা যদি দেখি আসেন ইরাকের দিকে যদি তাকাই, কোথায় ইসলামিক স্টেট তার প্রভাব বিস্তার করতে পারছে? ইরাকের যে জনসংখ্যা সেই জনসংখ্যা সুন্নি এবং শিয়া মুসলমানে বিভক্ত, এবং সুন্নিদের মধ্যে আবার দুটো ভাগ আছে যে আরব সুন্নি এবং কুর্দি সুন্নি, এবং আজকে যারা সুন্নি আরব যে সুন্নি জনগোষ্ঠী এরা মূলত ছিল সাদ্দাম হোসেনের সমর্থক, এবং যখন সাদ্দাম হোসেন উৎখাত হয়ে যাবার পরে সাদ্দামের যারা সমর্থক ছিলেন তারা কিন্তু যে রাজনৈতিক যে ব্যবস্থা সে রাজনৈতিক ব্যবস্থা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং যে সেনাবাহিনীর একটি বড় অংশ কিন্তু চাকরিচ্যুত হয়। তো আইএস ইসলামিক স্টেটের যে মূল শক্তির উৎস কিন্তু এই সাদ্দামের এই সমর্থক গোষ্ঠীটা, এবং ফলে আমরা দেখছি যে যেখানে আপনার সুন্নি এবং আরব জনগোষ্ঠী ইরাকের সেই অঞ্চলটিতে রামাদি বলেন আরবার প্রভিন্স বলেন থেকে শুরু করে তিক্রিত থেকে শুরু করে পুরো অঞ্চলটি হচ্ছে সুন্নি আরব জনগোষ্ঠীর এলাকা, এবং এর সঙ্গে যে বর্ডার এলাকা যে মসুল সেখান থেকে হচ্ছে আপনার যে সুন্নি কুর্দি জনগোষ্ঠী সেখানে কিন্তু তারা যায় নাই বা যেতে পারে নাই, এবং ইরাকের একটা বিশাল অংশ হচ্ছে শিয়া জনগোষ্ঠী এলাকা সেখানেও কিন্তু আমরা ইসলামিক স্টেটের কোনো অ্যাক্টিভিটিস দেখিনি বা সেখানে তারা যেতে পারবে কিনা সেটা ভবিষ্যতে বলে দেবে। এবার সিরিয়াতে যদি আমরা দেখি, সিরিয়াতে হচ্ছে জনগোষ্ঠীর আপনার বিশাল একটা অংশ হচ্ছে সুন্নি আরব, কিন্তু যে ক্ষমতাসীন যে রাজনৈতিক দল তার যে প্রধান বাশার আল আসাদ উনারা হচ্ছে এক ধরনের শিয়া জনগোষ্ঠী, মানে মূল মেইন স্ট্রিম শিয়া নয়, শিয়াদের মধ্যে এক ধরনের প্রান্তিক একটা গোষ্ঠী গ্রুপ আছে তার প্রতিনিধিত্ব করছেন বাশার আল আসাদ, এবং সেখানেও আমরা দেখছি যে সুন্নি যে জনগোষ্ঠীর যে এলাকা তার একটা অংশে ইসলামিক স্টেট প্রভাব বিস্তার করছে, এবং তারা একবার কোবানি যে শহর যেখানে আপনার কুর্দি সিরিয়ান জনগোষ্ঠী বাস করে সেটা দখল করেও তারা সেখানে ধরে রাখতে পারে নাই। সুতরাং আমরা দেখছি যে বিষয়টা কিন্তু এক ধরনের রিজিওনাল সমস্যা, যেখানে যে অঞ্চলের জনগোষ্ঠীর মধ্যে ওই অঞ্চলে যে সরকার তার বিরুদ্ধে একজন প্রবল জনমত রয়েছে, সেই প্রবল জনমতকে তারা ক্যাপিটালাইজ করে সেখানে তারা এক ধরনের ধর্মকে ব্যবহার করে সেই জনগোষ্ঠীকে সংগঠিত করে সেই ধরনের যে স্থানীয় যে সরকার আছে সেই সরকারের বিরুদ্ধে তারা মুভমেন্টটা তারা দাঁড় করিয়েছে, এবং সেই মুভমেন্টকে তারা একটা আন্তর্জাতিক ডাইমেনশন দিয়েছে যে আমরা খেলাফত প্রতিষ্ঠা করতে চাই, ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করতে চাই, ব্লা ব্লা ব্লা, এবং করে তারা যেটা করেছে বিভিন্ন থেকে কিছু কয়েক হাজার আপনার স্বেচ্ছাসেবক ইউরোপ এবং আমেরিকা অন্য অঞ্চল থেকে এখানে এসে জয়েন করেছে, কিন্তু মূল যে ফোর্সটা সেটা হচ্ছে লোকাল আরব ফোর্স। সুতরাং এইখানে সামরিক যে সমাধান সেটা হবে সামরিক সমাধান, এই বিষয়ে কোনো ইয়ে নেই, যে কিন্তু সামরিক সমাধানটাই কিন্তু শেষ কথা নয়। যতক্ষণ না মধ্যপ্রাচ্য একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থাতে উত্তরণ ঘটাতে পারবে, যেটা হচ্ছে অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ মধ্যপ্রাচ্যের জন্য এবং দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া, কারণ আমরা যেটা জানি যে এক ধরনের যে স্বৈরশাসন ব্যবস্থা মধ্যপ্রাচ্যে বছরের পর বছর ধরে চলে এসছে, এবং দীর্ঘদিনের স্বৈরশাসনের ফলে মধ্যপ্রাচ্যে কোনো গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান সেটা দাঁড়ায় নাই, ফলে স্বৈরশাসককে চ্যালেঞ্জ করার জন্য যে প্রতিষ্ঠানগুলি দাঁড়িয়েছে সেগুলি হচ্ছে এক ধরনের অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক বা ফ্যাসিস্ট ধরনের সংগঠন। সুতরাং ফ্যাসিজমের বিরুদ্ধে আরেকটা ফ্যাসিজম সেখানে ডেভেলপ করেছে, বা স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে আরেকটা স্বৈরতান্ত্রিক শাসন আরেকটা স্বৈরতান্ত্রিক গ্রুপ সেখানে ডেভেলপ করেছে। সুতরাং প্রাথমিক যে সমাধান সেটা অবশ্যই সামরিক হতে হবে, তবে দীর্ঘমেয়াদী সমাধানের জন্য মধ্যপ্রাচ্যের জনগণকে আস্তে আস্তে তারা যদি একটা গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে তাদের রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করতে পারে, তাহলেই আমার মনে হয় এ ধরনের সমস্যার সমাধান হবে। না হলে মধ্যপ্রাচ্যে এ ধরনের জঙ্গি গোষ্ঠীর যে সমস্যা সেটি দীর্ঘদিন বিরাজ করবে।
ধন্যবাদ। শ্রোতাদের মনে করিয়ে দিচ্ছি, আপনারা এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে, এবং আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় ইরাক ও সিরিয়া পরিস্থিতি এবং জঙ্গিবাদ। সৈয়দ মোহাম্মদুল্লাহ, দীপক চক্রবর্তী যে কথাটি বললেন যে সুন্নি আরব এদের না, উনি বলছিলেন যে এদের থামানোর জন্য কি করা যায়, অন্য সরকারগুলো, সেখানকার সরকারগুলো জঙ্গিবাদ থামানোর জন্য কিছু করছে কিনা, আপনার কি মনে হয়?
ডক্টর আহমেদ কিন্তু চমৎকারভাবে পরিস্থিতি ব্যাখ্যা করেছেন যে সেখানে এই দেশগুলোতে মনে করেন মূলত তো দুটো দেশে, সিরিয়া এবং ইরাকে, দু দেশেই এই সুন্নিরা সেখানে ডিসএফেক্টেড। সিরিয়াতে প্রায় 90% জনসংখ্যার সুন্নি, আর আলাওয়াইট যে সেক্ট সেটা একেবারেই মানে শিয়াদেরও একটা মূল মেইন স্ট্রিম শিয়া না। যাই হোক, তো বাশার আল আসাদ সেই আলাওয়াইট সেক্টর লোক, তারাই ওই দেশের শাসন ক্ষমতায় 40 বছর থেকে সমাসীন হয়ে আছে, সবকিছু তারা কন্ট্রোল করছে। তো সেটার বিরুদ্ধে, কিন্তু সেটার বিরুদ্ধে সেখানে অন্য একটা বিরাট একটা মানে সংগঠন, নানা ধরনের বিরোধীরা গণতন্ত্র চায়, তারা সেখানে গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য, তাকে হটানোর জন্য এবং মেজরিটি সুন্নিদের শাসন কায়েমের জন্য কয়েক বছর থেকে সেখানে প্রায় 2.5-3 বছর থেকে সংগ্রাম চলে আসছে, তারা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করছে। সে তারাও সুন্নি, মূলত সুন্নি, কিন্তু এই এখানে হঠাৎ করে যে দুরুত্থান হলো, হ্যাঁ এদের এই সুন্নি বেসটা ইম্পর্টেন্ট, সুন্নিদের মানে অসন্তোষকে তারা কাজে লাগিয়েছে, কিন্তু সেই সঙ্গে সৌদি আরব এবং তুরস্কে এবং সৌদি আরবের প্রভাবিত মধ্যপ্রাচ্যে যে শেখ শাসিত কয়েকটা দেশ আছে তাদের অপরচুনিস্টিক রোলও আছে, তারাও এই দুই দেশের সরকারের বিরুদ্ধে সুন্নিদেরকে খেপানোর জন্য কাজ করেছে এবং এদেরকে অস্ত্র শস্ত্র দিয়ে এই জঙ্গি বাহিনীটা গঠনে তারা প্রথমে সাহায্য করেছে। এখন তারা দেখছে যে এদের যেভাবে উৎখাত হচ্ছে এবং এরা যে পিউরিটান ইসলামের কথা বলছে, তাতে এই সৌদিদের এবং ওই শেখ শাসিত দেশগুলোর তখ নড়ে যাবে। আবার তুরস্কের যে এখনকার যে সরকার, ইসলামিক সরকার, তার নাম রাজীব তাইয়িব এরদোয়ান প্রেসিডেন্ট, তার সরকার, তিনি কিন্তু আবার এই তিনিও সুন্নি প্রভাবিত অঞ্চল চান এটা, এবং তিনি বরং এদেরকে বেশি সমর্থন করার পক্ষপাতী নানা কারণে, তারও অপরচুনিস্টিক রিজন আছে দুই কারণে। একটা কার্ডিজদেরকে, তার দেশে কার্ডিজদের সমস্যা আছে, যদিও তার দেশের কার্ডিজদের বেশিরভাগ সুন্নি, কিন্তু তারপরও তিনি এই কার্ডিজদের ওইটাকে দমন করার জন্য, প্রতিহত করার জন্য এইটাকে কাজে লাগানোর চেষ্টা করেছেন। এবং আরেকটা হচ্ছে তিনি পুরো আরব বিশ্বে তুরস্ক সহ সুন্নিদের প্রভাব বাড়ানোর জন্য এটা কাজে লাগাতে চেষ্টা করেছেন। এখন ইউরোপের চাপে, আমেরিকার চাপে তিনি কিছু সরে গেছেন, কিন্তু পেছনে পেছনে ভিতরে ভিতরে কিছু কিছু সাহায্য দিচ্ছেন বলে এখনো মনে হয়। দেশের পত্রপত্রিকা, বিশেষ করে তুরস্কের দুটো মেজর পত্রিকা টুডেজ জামান এবং ডেইলি হুররিয়ত পড়লে আপনারা দেখতে পাবেন তার প্রতিদিনের উচ্চারণে এদের প্রতি তার ডাইরেক্ট ইনডাইরেক্ট সমর্থন এখনো হচ্ছে। কিন্তু সমাধানটা কি? সমাধান যেটা ডক্টর ইফতেখার আহমেদ বলেছেন, এত দ্রুত এখানে সমাধান হবে না, ডিক্টেটরশিপের অবসানের কোনো লক্ষণ নাই। যে তাহরির স্কয়ারের বিরাট বিপ্লব আমরা দেখলাম ইজিপ্টে, সেই বিপ্লবের মাধ্যমে ওখানকার মুসলিম ব্রাদারহুড ক্ষমতায় আসলো ভোটে, জনগণের ভোটে। সেটা অন্যায় হয়েছে কি অন্যায় হয়েছে সেটা অন্য কথা, কিন্তু তাকে হটিয়ে আবার সেই সামরিক বাহিনী আবার জগদ্দল পাথর মতো চেপেছে, ইলেক্টেড প্রেসিডেন্টকে মৃত্যুদণ্ড দিয়েছে কয়েকদিন আগে, হাজার হাজার লোককে তারা পাখির মতো মেরেছে কয়েকদিনের মধ্যে গত বছর, তারপর এখন হাজার হাজার লোককে মৃত্যুদণ্ড দিয়েছে। তবে ফলে মধ্যপ্রাচ্যে একমাত্র তিউনিশিয়া ছাড়া যেখানে প্রথম উত্থান হয় গণ উত্থান, আর কোথাও কোনো গণতন্ত্রের ন্যূনতম আবহ তো আমরা দেখছি না, বরং এই নানা ধরনের ডিকটেটরশিপই আবার চেপে বসার চেষ্টা হচ্ছে, ফলে এই সমস্যা সুদূর প্রসারী হবে বলে মনে হচ্ছে।
ধন্যবাদ। আমাদের একজন শ্রোতা লাইনে আছেন, মোহাম্মদ আকরাম আলী রংপুর থেকে কল করেছেন। হ্যালো।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
আমার প্রশ্ন, আমি রংপুর থেকে বলতে, আমার প্রশ্ন হচ্ছে বর্তমান মধ্যপ্রাচ্যে যে এই জঙ্গি গোষ্ঠীর কার্যকলাপ চলতেছে, এটা বন্ধ করার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলো একতাবদ্ধ হয়ে কোনো কাজ করতে পারে কি, আর এখানে আমেরিকার ভূমিকা কি, এটা জানতে।
অনেক ধন্যবাদ মোহাম্মদ আকরাম আলী প্রশ্ন করার জন্য। আমি ইফতেখার আহমেদের কাছে যাচ্ছি, যে উনি বলছেন যে কোনো কোয়ালিশনের কথাই উনি বলছেন, যে এরা একসঙ্গে জোটবদ্ধ হয়ে কিছু করছে কি না, এবং আমেরিকার ভূমিকা কি। ডক্টর আহমেদ, আপনি যদি এটার উত্তর দেন।
আমরা যদি মধ্যপ্রাচ্যের রাজনীতির দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে মধ্যপ্রাচ্যের যে রাজনৈতিক, মধ্যপ্রাচ্যের যে দেশগুলি রয়েছে তাদের মধ্যে কিন্তু কোনো মূল নীতিমালার ভিত্তিতে কোনো একতা নেই। যেমন ধরুন যে সিরিয়া এবং জর্ডান যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক হচ্ছে ডান দিক, তাদের মধ্যে কিন্তু অপরদিকে সিরিয়ার সঙ্গে আছেন সৌদি আরবে যে সম্পর্ক, সৌদি আরব চাচ্ছে, মাহমুদুল্লাহ এত চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন যে বাশার আল আসাদের যে সরকার তাকে উৎখাত করতে, এবং সে তাকে উৎখাত করার জন্য যে কোনো পন্থায় যে কোনো শক্তি আসুক, এবং এই জন্য তারা একসময় ইসলামিক স্টেটকে মদত যুগিয়েছে, অনেকে মনে করেন এখনও যুগাচ্ছে। কাতারের সেখানে ভূমিকা পালন করেছে ইসলামিক স্টেটকে ফাইন্যান্স করার ব্যাপারে, তুরস্ক সেখানে ভূমিকা পালন করেছে ইসলামিক স্টেটকে ফাইন্যান্স করার ব্যাপারে। আবার আমরা যদি ইয়েমেনের দিকে তাকাই, ইয়েমেনে আজকে হুতি জঙ্গি গোষ্ঠী যারা মূলত শিয়া, তারা আজকে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, এবং সেখানে ইয়েমেনও কিন্তু ইসলামিক স্টেট অত্যন্ত সক্রিয় সে, কিন্তু সৌদি আরব মনে করে যে কোনো শিয়া গোষ্ঠীর উপস্থিতি মধ্যপ্রাচ্যে যে তার রাজনৈতিক স্বার্থ, সে রাজনৈতিক স্বার্থের পরিপন্থী। সুতরাং আমরা দেখেছি সৌদি আরবকে ক্রমাগত বোমাবর্ষণ করতে ইয়েমেনের উপরে, যাতে হুতি গোষ্ঠী ক্ষমতা থাকতে না পারে, এবং এই সৌদি আরবের যে প্রচেষ্টা তার সঙ্গে আমরা মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্রগোষ্ঠীরও কিন্তু এক ধরনের সহযোগিতা দেখেছে। ইরান যদিও মধ্যপ্রাচ্যের অন্তর্ভুক্ত নয়, কিন্তু ইরানের সঙ্গে আমরা দেখেছি যে মধ্যপ্রাচ্যে একটা সৌদি আরব থেকে শুরু করে অন্যান্য রাষ্ট্রের এক ধরনের দ্বান্দ্বিক সম্পর্ক রয়েছে, এবং সেটা শুধু যে শুধুমাত্র যে রাজনৈতিক কারণে তা না, ঐতিহাসিকভাবে যে শিয়া এবং সুন্নির মধ্যে যে ডিভিশন আমরা দেখি, সেই ডিভিশনটা কিন্তু আজকেও রাজনৈতিক যে সিদ্ধান্ত, সেই রাজনৈতিক সিদ্ধান্ত নিতে একটি বড় প্রভাব বিস্তার করছে। মধ্যপ্রাচ্যের যে রাজনৈতিক যে ডিনামিক্স, আমরা এক ধরনের স্নায়ুযুদ্ধ আমরা খেয়াল করি, যে স্নায়ুযুদ্ধের একদিকে হচ্ছে সৌদি আরব, আরেকদিকে হচ্ছে ইরান। দুটোই চাচ্ছে, রাষ্ট্রই চাচ্ছে যে মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বলয় বিস্তার করতে, এবং তাদের সমর্থিত সরকার যাতে বিভিন্ন রাষ্ট্রে থাকে সে লক্ষ্য নিয়ে দুটো রাষ্ট্রে কিন্তু তাদের ফরেন পলিসি পরিচালনা করছে। এবং এই যে এই যে বিষয়গুলো, এবং আরেকটা রাষ্ট্র যে তুরস্ক, মধ্যপ্রাচ্যের কাছাকাছি একটি রাষ্ট্র, সে তুরস্ক সাথে আমরা দেখছি যে একদিকে ইরান বা সিরিয়া এই সমস্ত রাষ্ট্রগুলির সাথে তুরস্কের কিন্তু সেখানে এক ধরনের দ্বান্দ্বিক সম্পর্ক বিরাজ করছে। সুতরাং ফলে যেটা হচ্ছে, মধ্যপ্রাচ্য এবং মধ্যপ্রাচ্যের আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে তারা কোনো একটি আন্তর্জাতিক বিষয়কে সামনে নিয়ে কোনো অবস্থান তো নিতেই পারছে না, বরং তারা কাজ করছে যে কি করে একে অন্যের সরকারকে ফেলে দেওয়া যায় এবং তাদের পছন্দ মতো সরকারকে সে সমস্ত রাষ্ট্রে বসানো যায়। ফলে এই যে মানে দ্বন্দ্বময় একটা অবস্থা, সে দ্বন্দ্বময় অবস্থার কিন্তু সুযোগ নিচ্ছে ইসলামিক স্টেট বা অন্যান্য জঙ্গি গোষ্ঠী। সুতরাং এটি হচ্ছে মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত ট্র্যাজিক যে এত দীর্ঘদিন পরও যে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো, যাদের মধ্যে সংস্কৃতিগত অত্যন্ত মিল রয়েছে, প্রায় সবগুলি রাষ্ট্রের ভাষাও আরবি, প্রায় সবাই একই ধর্মের অনুসারী, তারপরেও তারা ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে তারা ঐক্যবদ্ধ হতে পারেনি, এবং ফলশ্রুতিতে আমরা মধ্যপ্রাচ্যে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে উত্থান আমরা লক্ষ্য করছি।
কিন্তু যে কোয়ালিশনটা এখন লড়ছে সেখানে, সেই কোয়ালিশন সম্পর্কে একটু বলবেন।
সেই কোয়ালিশনও আমরা দেখেছি, যেমন আমরা দেখছি যে সৌদি আরব, কুয়েত, কাতার সহ একটা খুব সম্ভবত জর্ডান সেখানে আছেন, বোধ হয় 11টা রাষ্ট্র সেখানে আছে, সেখানে সেই রাষ্ট্র ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়ছে, সেটা ঠিক আছে, কিন্তু সেই কোয়ালিশনে কিন্তু আমরা সিরিয়াকে দেখছি না, যদিও সিরিয়ার উপর তারা বম্বিং করছে এবং ইরান সেখানে খুব ওরিড যে এই কোয়ালিশন যদি সেখানে উইন করে ফেলে তাহলে ইরানের যে স্বার্থ মধ্যপ্রাচ্যে সেটি হয়তো বিঘ্নিত হবে। সুতরাং আমরা ইন্টারেস্ট এবং কাউন্টার ইন্টারেস্ট যে দ্বন্দ্ব, সে দ্বন্দ্বের ফলে আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো সেখানে এক হতে পারছে না। পাশাপাশি আমি একটু অন্যদিকে দৃষ্টিপাত করতে চাচ্ছি, সেটা হচ্ছে দেখুন যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপ যে কোয়ালিশন করেছে ইসলামিক স্টেটের বিরুদ্ধে, সেখানে কিন্তু তারা রাশিয়াকে অন্তর্ভুক্ত করেনি, কারণ তারা মনে করছে যে কোনোভাবে রাশিয়া না সেখানে আবার রাজনৈতিক গেইন করে ফেলে, আবার রাশিয়াও ঠিক খুব একটা ভালোভাবে দেখছে না যে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো যদি উইন করে ফেলে তাহলে তাদের যে স্বার্থ সেই স্বার্থ সেখানে ক্ষুণ্ণ হবে, ফলে আন্তর্জাতিকভাবে আঞ্চলিক যে রাষ্ট্রগুলো তাদের মধ্যে যে নানাবিধ বিরোধ, সেই বিরোধের সবচেয়ে বেনিফিশিয়ারি হচ্ছে ইসলামিক স্টেট, আল কায়দা, আল নুসরা ফ্রন্ট এবং অন্যান্য বিভিন্ন জঙ্গি গোষ্ঠী। তারা সেই জিনিসগুলিকে অত্যন্ত চমৎকারভাবে এক্সপ্লয়েট করতে পারছে এবং তারা তাদের রাজনৈতিক যে স্বার্থ সেই স্বার্থ হাসিলের লক্ষ্যে সেই বিরোধকে তারা কাজে লাগাচ্ছে।
অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আজ বুধবার আমাদের নিয়মিত অনুষ্ঠান হ্যালো ওয়াশিংটন শুনছেন। আজকের আলোচ্য বিষয় ইরাক ও সিরিয়া পরিস্থিতি এবং জঙ্গিবাদ। এবারে আমরা আরেকটি প্রশ্ন নেব। হ্যালো,
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 আমি সবুজ মোহাম্মদ, প্রেসিডেন্ট নীর ইউনিটি ডিএস ক্লাব, গ্রাম ডাকঘর পাত্তাপাড়া উপজেলা মাদারগঞ্জ, জেলা জামালপুর, বাংলাদেশ থেকে
বলুন।
সাম্প্রতিক সময়ের আন্তর্জাতিক রাজনীতিতে ইরাক ও সিরিয়ার যে পরিস্থিতি এবং জঙ্গিবাদের উত্থান এবং জঙ্গিবাদের কার্যকলাপ নিয়ে বিশ্বে একটি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই প্রসঙ্গে আমার বিষয়টা বা আমার প্রশ্নটা হচ্ছে যে এই পরিস্থিতি দমনে আন্তর্জাতিক পর্যায়ে কোনো উদ্যোগ জাতিসংঘের পক্ষ থেকে নেওয়া হবে কিনা বা হয় কিনা, দেশে দেশে বিভিন্ন সংলাপ এবং কূটনৈতিক বৈঠক করে এই বিষয়টা নিয়ন্ত্রণে, এই পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনার কোন উদ্যোগ জাতিসংঘে আছে কিনা।
সবুজ মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ।
জি ধন্যবাদ আপনাকেও।
তিনি জানতে চাচ্ছেন সবুজ মাহমুদ যে জাতিসংঘ কোনো উদ্যোগ নিয়েছে কিনা। আমি প্রথমেই সৈয়দ মাহমুদুল্লাহর কাছে যাচ্ছি।
না, জাতিসংঘ নেয়নি এবং এই ধরনের জঙ্গি গোষ্ঠী জাতিসংঘের কোনো আলোচনায় অংশ নেবে এখনো সেই রকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর পরিস্থিতি সম্পর্কে ডক্টর আহমেদ ইতিমধ্যে বিস্তারিত ব্যাখ্যা করেছেন। আর যে কোয়ালিশনের কথা বলছেন, কোয়ালিশন মূলত আপনার ইয়েমেনে হুতি যারা ওই শিয়া তারা ক্ষমতা দখল করায় তাদের বিরুদ্ধে, ইজিপ্ট সেটার সাথে আছে এই, আর অন্য দেশে কতগুলো রাষ্ট্র ইরাকে এবং সিরিয়াতে এই ইসলামী আইএসআইএস এদের বিরুদ্ধে যুদ্ধের এদের বিরুদ্ধে শক্তিকে সমর্থন দিচ্ছে, এটা সত্য, আমেরিকাও দিচ্ছে, এবং ইন্টারেস্টিংলি সেখানে ইরানও এদের বিরুদ্ধে এই আইএসআই কে খতম করার বিরুদ্ধে চেষ্টা করছে, কারণ আইএসআই হচ্ছে সুন্নি, সেই কারণে ইরান সেটা চায় এদেরকে ধ্বংস করতে। আর অন্য রাষ্ট্রগুলো চাচ্ছে, কারণ এদের উত্থান হলে ওদের রাজতন্ত্রের উপরে আঘাত আসতে পারে, ওদের ক্ষমতা মানে টলমল হয়ে যাচ্ছে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট সৌদি আরব নানা ধরনের হুমকির সম্মুখীন আছে, সৌদিতেও শিয়া অধ্যুষিত এলাকায় কিছুদিন আগে বেশ গোলযোগ হয়েছে, এইটা একটা দিক। কিন্তু এই যে জঙ্গিবাদ, জঙ্গিবাদের অন্য আরেকটা দিক আছে। আইএসআইএস কিছুদিন আগে ঘোষণা দিয়েছিল তারা দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান সেখানেও তাদের অফশুট খুলবে, এবং পাকিস্তানে তো তাদের নৌঘাটিতে, বিমান ঘাটিতে একাধিক অ্যাটাক হয়েছে, ভারতীয় এদের দ্বারা অ্যাটাক হচ্ছে কিনা প্রত্যক্ষভাবে এদের কোনো জানা যায় না। বাংলাদেশে কিছুদিনের মধ্যে কয়েকজন যে মুক্তমনা ব্লগারকে খুন করা হয়েছে, অনেকের ধারণা বেশিরভাগই লোকের ধারণা যে তা জঙ্গিরা করেছে। এখন এই জঙ্গিদের সাথে এই ইসলামিক স্টেটের যে জঙ্গি তাদের কোনো লায়াজো আছে কিনা সেটাও দেখার বিষয় আছে। আরেকটা দিক সম্পর্কে আমি একটু উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে এই মনে করুন বাংলাদেশ, এসব দেশে জঙ্গিবাদ দমন করা উচিত এবং জনসাধারণকে ইসলামের শত্রু যে এরা এটা বোঝানো উচিত। একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে বিশেষ খেয়াল রাখতে হবে যে যারা মানে ধরুন মাদ্রাসা শিক্ষিত লোক, যারা মৌলভি মৌলানা, যারা ইসলাম নিয়ে প্রত্যক্ষভাবে কাজ করছেন, জঙ্গিবাদের বিরুদ্ধে আক্রমণ জনসাধারণের মধ্যে যেন এই ধরনের ইমপ্রেশন সৃষ্টি করার সুযোগ না হয় যে এরা ইসলামের উপরে সেকুলারিজমের নামে জঙ্গিবাদ বিরোধী অভিযানের নামে যেন জনগণের মধ্যে একটা বিরূপ মনোভাব সৃষ্টি না হয়। তাহলে তারা জনগণের ভিতরে এই মধ্যপ্রাচ্যে যেটা ডক্টর আহমেদ চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন, তারা এই সুন্নি জনগোষ্ঠীর অসন্তোষের সুযোগ নিয়ে সেখানে সম্প্রসারিত হয়েছে। তেমনি ভাবে আমাদের খেয়াল রাখতে হবে বাংলাদেশের মতো দেশে এই ইসলামিস্টদেরকে মানে পাইকারি ভাবে যেন ব্লেম করানো হয় এবং অভিযানটা যেন পাইকারি ভাবে না হয় পিন পয়েন্ট করা, এবং এই অভিযানে যেন আমাদের ইসলামিস্ট যারা তাদেরকে এনলিস্ট করা হয়, তাদের সমর্থন তাদের অনেকেই জানেন। পাকিস্তানে কয়েকদিন আগে ওদের বেশ কিছু লিডিং স্কলার, ইসলামিক স্কলার এদের বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন যে এই ধরনের জঙ্গিবাদ ইসলাম বিরোধী, ফলে বাংলাদেশও এই ধরনের ইসলামিকদেরকে এই ধরনের ফতোয়ায় বা এই ধরনের মুভমেন্টে সঙ্গী করে এই জঙ্গিদের বিরুদ্ধে কাজ করা উচিত। নাহলে মধ্যপ্রাচ্যের অবস্থা তো ভয়াবহ, আমাদের এই দেশগুলোতে এটা সম্প্রসারিত হতে পারে, এটা একটা আশঙ্কার দিক আছে।
অনেক ধন্যবাদ। আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। ডক্টর ইফতেখার আহমেদ, আপনি কি ওই প্রশ্নের একটা মানে আলোকপাত করবেন?
কোন প্রশ্ন? জাতিসংঘের
মানে কোন ভূমিকা ওরা নেবে কিনা?
জাতিসংঘের উনি প্রশ্নকর্তা যদি বলতে চাচ্ছিলেন, আমি যতটুকু বুঝেছি যে জাতিসংঘ কোনো কূটনৈতিক ভূমিকা পালন করতে পারে কিনা, কিন্তু আমরা যেটা দেখছি যে মধ্যপ্রাচ্যে যে জঙ্গি গোষ্ঠীগুলো তারা প্রচলিত রাজনৈতিক যে নর্মস আছে সে নর্মসে তারা ধার ধারছেন না বা ধারতে চাচ্ছেও না। তারা শুধুমাত্র সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদের উপর নির্ভর করে তাদের যে রাজনৈতিক উদ্দেশ্য সেটা হাসিল করতে তারা চাচ্ছে। যদিও সেটা শুধুমাত্র সন্ত্রাসবাদের উপর ভিত্তি করে আমার জানা মতে আধুনিক পৃথিবীতে কোনো রাজনৈতিক গোষ্ঠী কিন্তু তার রাজনৈতিক স্বার্থ হাসিল করতে পারেনি, এমনকি সাময়িকভাবেও সেটা হয়নি। নকশালবাড়ি আন্দোলন ব্যর্থ হয়ে গিয়েছে এবং বিভিন্ন যে সন্ত্রাসবাদী বাম সন্ত্রাসবাদী আন্দোলন আমরা দেখেছিলাম 60-এর দশকে 70-এর দশকে, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা তৈরি করতে সক্ষম হয়েছিল, কিন্তু তারা কিন্তু তাদের যে রাজনৈতিক যে লক্ষ্য সেটি কিন্তু তারা পূরণ করতে পারে নাই। এবং ওই মুহূর্তগুলোতে মনে হতে পারে, আমরা যখন নকশালবাড়ি আন্দোলন দেখেছিলাম 70, 71, 72 সালে, ওই সময়টাতে পশ্চিমবঙ্গে মনে হচ্ছিল যে সরকার পরপর অবস্থা, কিন্তু ওই গোষ্ঠীগুলো কিন্তু তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে পারেনি। এবং জঙ্গি গোষ্ঠীগুলির মূল সমস্যা হচ্ছে কেন আমরা তাদেরকে জঙ্গি বলি, যে তারা যে আলাপ আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ পন্থায় যে সমস্যার সমাধান, যে সমাধানকে তারা আগ্রহী নয়, এই জন্যই তো তারা জঙ্গি। একটা গোষ্ঠী যদি আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে তাদের সমস্যার সমাধান করতে চায় তাহলে তো আমরা জঙ্গি গোষ্ঠী তাদেরকে বলতাম না। সুতরাং জাতিসংঘ উনি যেটা বলতে চাচ্ছেন যে কূটনৈতিক তৎপরতা, সেই কূটনৈতিক তৎপরতার মূল বিষয়টি হচ্ছে তো আলাপ আলোচনা করা। সুতরাং যেখানে জঙ্গি গোষ্ঠীগুলি পরিষ্কার বলছে তারা তো আলাপ আলোচনা মানে ধারে কাছেও তারা যাবে না, তারা রক্তপাতের মাধ্যমেই তারা চলবে, সেখানে জাতিসংঘের আপনার কূটনৈতিক উদ্যোগ নেওয়ার কোনো মানে অবকাশই নেই। জাতিসংঘ যে জিনিসটা করতে পারে, যাচ্ছে মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক যে বিভিন্ন বড় বড় শক্তিগুলি আছে তাদের মধ্যে যে বিভক্তি মধ্যপ্রাচ্যকে ঘিরে, সেই বিভক্তিকে কমিয়ে এনে যদি একটা ইউনাইটেড ফ্রন্ট করা যায় জঙ্গিবাদী গোষ্ঠীর বিরুদ্ধে, সে তৎপরতা চালাতে পারে। কিন্তু এ ধরনের কোনো তৎপরতা আমরা জাতিসংঘে এখন পর্যন্ত আমার চোখে পড়েনি।
অনেক ধন্যবাদ। শ্রোতারা, আপনাদের মনে করিয়ে দিচ্ছি আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে ইরাক ও সিরিয়া পরিস্থিতি এবং জঙ্গিবাদ। এবারে আমরা আরেকটি প্রশ্ন নেব। হ্যালো হ্যালো,
সালামু
আলাইকুম।
আমি মাসুমুল্লাহ মাজেদ।
ওয়ালাইকুম আসসালাম।
ভয়েস অফ আমেরিকার সবাইকে আমার শুভেচ্ছা। এবং অভিনন্দন।
ধন্যবাদ।
ভয়েস অফ আমেরিকা প্রায় বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন, মুক্ত আলোচনা হ্যালো ওয়াশিংটনের মাধ্যমে। আমি হ্যালো ওয়াশিংটন সবসময় শুনি, সেই জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে সিরিয়া বা মধ্যপ্রাচ্যে যে সমস্যাগুলো হচ্ছে, নানা সময় এখানে ঝগড়া বিবাদ লেগেই আছে দেখা যাচ্ছে। বাংলাদেশে যুদ্ধে বাংলাদেশের যে সব কর্মজীবী মানুষ রয়েছে দেশে বিদেশে, তারা ওখানে জীবন জীবিকা নির্বাহ করে থাকেন অর্থ দিয়ে, তাদের পরিবার পরিজন বেঁচে জীবন ধারণ করেন, এসব লোকদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে। আমি আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আবেদন জানাবো বহির্বিশ্বে যারা অন্যতম আছেন, তারা যেন এই বিষয়গুলা অতিষ্ঠতে সমাধান করেন এবং এসব যুদ্ধ বিগ্রহ মানুষের হানাহানি মৃত্যু যেন না হয় সেসব বিষয়গুলো একটু আলোচনায় আনবেন। সবাইকে ধন্যবাদ।
মাসুম বিল্লাহ মাজিদ, অনেক ধন্যবাদ। বাংলাদেশের বহু কর্মজীবী দেশে বিদেশে আছেন এবং মধ্যপ্রাচ্যে আছেন আমরা জানি, এবং তিনি বলছেন আমাদের প্রশ্নকর্তা যে তাদের জন্য এটা একটা বড় সমস্যা, কারণ অনেককেই ফিরে যেতে হচ্ছে, দেশে ফিরে যেতে হচ্ছে, তারা অর্থ পাঠাতে পারছে না। আপনার ভারতীয় অনেক কর্মজীবী ফিরে গেছে, এ সম্পর্কে যদি আপনারা দুজন আলোকপাত করেন। সৈয়দ মোহাম্মদুল্লাহ,
না তিনি তো আবেদন জানিয়েছেন রাষ্ট্রগুলোর প্রতি, আর যেটা সমস্যার কথা যেটা বলছেন সেটা তো সত্য কথা, কিন্তু বহিরাগত যারা কর্মজীবী বাংলাদেশের বা অন্য দেশ থেকে সেখানে যাচ্ছেন তাদের সমস্যা হচ্ছে ইয়েমেন থেকে অনেককে ফিরে যেতে হচ্ছে, কিন্তু মধ্যপ্রাচ্যের বিপুল জনগোষ্ঠী তো নিজেরাই বিপজ্জনক অবস্থায়, বিশাল ক্ষতি করে ফেলেছে তারা। এই যে জঙ্গি বাহিনী যখন যেখানে যাচ্ছে, আইএসআইএল আচ্ছা, তারা যেখানে যেখানে যাচ্ছে সেখানে ব্যাপক ধ্বংসলীলা চালাচ্ছে, ব্যাপক হত্যাকাণ্ড চালাচ্ছে, নিষ্ঠুর হত্যাকাণ্ড চালাচ্ছে, তারপরে অতীত ইতিহাসের সমস্ত স্থাপনা চিহ্নগুলো তারা ধ্বংস করে দিচ্ছে, ফলে ওই দেশগুলোই তো, দেশের অর্থনীতি তো তারা ধ্বংস করে দিচ্ছে। আমাদের বাংলাদেশিদের সেখানে অসুবিধা হবে ঠিক আছে, আর ইরাকে তো এই যে গত তিন বছরের গৃহযুদ্ধে, এখন সাম্প্রতিককালে আইএসআইএল এর, কিন্তু তার আগে সেখানে ডিক্টেটরশিপ, আসাদ পরিবারের ডিক্টেটরশিপ খতম করে জনগোষ্ঠী সমর্থন পুষ্ট সরকার কায়েমের জন্য যে সংগ্রাম চলছে সেটাকে কেন্দ্র করে সেই দেশেরও শহর নগর বন্দর ধ্বংস হয়ে গেছে, মানে লক্ষ লক্ষ লোক, সম্ভবত 1 মিলিয়নের বেশি লোক তো তুরস্কে আশ্রয় নিয়েছে, জর্ডানে আরো বেশি, লেবাননে আছে, তো ফলে বিপুল পরিমাণ লোক এই এই দুই দেশে নির্মূল হয়ে গেছে, শরণার্থী হয়ে গেছে, তাদের তারা মানে বিরাট সমস্যার সম্মুখীন হয়েছে। এবং আমাদের দেশের যারা কর্মজীবী সেখানে গেছেন তারা নিশ্চয়ই সমস্যার সম্মুখীন হচ্ছেন। সৌদি আরবেও যখন এই শিয়ার আক্রমণ করলো কয়েকদিন আগে, তা বাংলাদেশের সম্ভবত 2 জন লোক মারা গেছেন, এবং সৌদি আরবে যদি গৃহযুদ্ধ মূলক পরিস্থিতি কখনো হয় বা এরকম এই এই ধরনের আইএসআইএলরা ওখানে আক্রমণ করতে পারে, এই মুহূর্তে তারা করবে কিনা কে জানে, কিন্তু করতে পারলে করলে তাহলে সেখানে আমাদের প্রবাসী যে শ্রমজীবী লোক আছেন বিপুল লক্ষ লক্ষ লোক, সম্ভবত কয়েক মিলিয়ন লোক বাংলাদেশে সৌদি আরবে কাজ করেন, তো তাদের বিরাট হুমকির সম্মুখীন হতে হবে, অনেককে চলে আসতে হবে। এখনো সেরকম পরিস্থিতি মনে হচ্ছে না, কিন্তু ভবিষ্যতই বলতে পারে। আর তার আবেদনের সাথে আমরা আবেদন, কিন্তু এই জঙ্গি গোষ্ঠী কি কারো আবেদনের দিকে তাকিয়ে থাকে, আমাদের আবেদন শোনার জন্য তারা রেডিও টেলিভিশন অন করে বসে থাকবে না, তা না।
তাই ধন্যবাদ ডক্টর আহমেদ।
মাহমুদুল ভাই মোটামুটি আলোচনা করেছেন। আমরা যদি দেখি যে জঙ্গি গোষ্ঠীগুলি দ্বারা সবচেয়ে বেশি এফেক্টেড স্টেটগুলি কোনটা, সেগুলো হচ্ছে ইরাক, সিরিয়া, ইয়েমেন, আর ওপর আরেকটা রাষ্ট্র হচ্ছে কিন্তু লিবিয়া। আমরা দেখেছিলাম যে সাদ্দাম হোসেন সরকার পতনের পর যে দীর্ঘ যে সমস্যার মধ্যে দিয়ে যখন ইরাক গেল, তারপর থেকে আমরা কয়েক বছর আগে দেখলাম যে ইরাক তার রিকনস্ট্রাকশন প্রক্রিয়া শুরু করছে, তার শ্রমিক দরকার এবং বাংলাদেশ থেকেও তারা শ্রমিক নিবে বা শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছিল। এই সময় হঠাৎ করে আমরা এ ধরনের জঙ্গি গোষ্ঠীর আমরা উত্থান দেখি। তো এখন মোহাম্মদুল ভাই চমৎকার ভাবে বলেছেন যে এই জঙ্গি গোষ্ঠীগুলির সবচেয়ে বড় ভিকটিম কারা, সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে যে স্থানীয় আরব জনগোষ্ঠী, এবং এই জঙ্গি গোষ্ঠীগুলো ইসলামের নামে কাজ করছে, তারা মুসলমানদের স্বার্থ রক্ষার কথা বলছে, কিন্তু তারা সবচেয়ে বেশি তারা খুন করছে কাদেরকে, তারা মুসলমানদেরকে খুন করছে। কোন নারী পুরুষ আজকে বাস্তুচ্যুত হয়েছে? মুসলমান নারী পুরুষ, আরব মুসলমান নারী পুরুষ বাস্তুচ্যুত হয়েছে, শিশুরা ভিকটিম হচ্ছে, এবং ফলে আজকে মধ্যপ্রাচ্য জুড়ে আমরা দেখছি যে বিপুল সংখ্যক মানুষ আজকে উদ্বাস্তুতে পরিণত হয়েছে, বহু মানুষ আজকে নিহত হয়েছে। আসলে ইরাক, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া মিলে ধরলে তো কয়েক বহু মানুষ, আমরা আসলে সঠিক পরিসংখ্যানই নেই যে কি পরিমাণ জনগোষ্ঠী সেখানে আজকে নিহত হয়েছে, এবং এরা প্রায় সবাই কিন্তু মুসলমান জনগোষ্ঠী। সুতরাং এখানে একটি মানে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে মধ্যপ্রাচ্যে, এবং সেটা এই যে জঙ্গিবাদের যে তৎপরতা সেটা আরো কতটা বিস্তার লাভ করবে সে সম্পর্কে তো এক ধরনের উদ্বিগ্নতা রয়েছেই। সুতরাং আজকে এখানে যে আবেদন নিবেদনের তো ধার কোনো জঙ্গি গোষ্ঠী করছে না, মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো রয়েছে তাদেরকে আজকে ক্ষুদ্র যে স্বার্থ তাদের, যে এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের দ্বন্দ্বকে তারা যদি কিছুটা সময়ের জন্য ভুলে থেকে আজকে যেটা তাদেরকে করা উচিত আমার কাছে মনে হয় যে অন্তত তাদের যে ইমিডিয়েট যে এনিমি যেটা হচ্ছে যে এক ধরনের জঙ্গিবাদ, সেই জঙ্গিবাদ যেটা ধর্মকে তত চমৎকারভাবে এক্সপ্লয়েট করে তাদের যে জঙ্গিবাদ এবং সন্ত্রাসী যে কার্যকলাপ সেটাকে তারা জাস্টিফাই করে যাচ্ছে, তার বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো যদি এক ধরনের আমরা একটা ফ্রন্ট তারা তৈরি করতে পারে, সেই ফ্রন্ট তৈরি করতে পারলেই কিন্তু জঙ্গি গোষ্ঠীগুলিকে এক ধরনের সাময়িকভাবে হলে নির্মূল করা সম্ভব। আমরা কিন্তু যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে তাকাই, মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া, সেই সময় তো সোভিয়েত ইউনিয়ন ছিল সমাজতান্ত্রিক একটি রাষ্ট্র, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কিন্তু তার যে সম্পর্ক ছিল অত্যন্ত দান্তিক একটা সম্পর্ক, তারা কিন্তু এবং গ্রেট ব্রিটেনের সাথেও কিন্তু সোভিয়েত ইউনিয়নের সম্পর্ক ছিল দান্তিক সম্পর্ক। আমরা কিন্তু দেখেছি এই যে সমাজতান্ত্রিক এবং পুঁজিবাদী রাষ্ট্র তাদের কিন্তু সাময়িক যে দ্বন্দ্ব বিভেদ ভুলে যেয়ে তারা কিন্তু ইউনাইটেড ফ্রন্ট হলো নাৎসি জার্মানির বিরুদ্ধে। হ্যাঁ, সুতরাং এই ধরনের এই যে উদাহরণটা, সেই উদাহরণটাকে যদি মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলি সামনে রাখতে পারে, রেখে যদি তারা এক ধরনের কোয়ালিশনে আসতে পারে, সেই কোয়ালিশনে যদি তারা ইরানকেও নিতে পারে, তাহলে যে জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে যে লড়াই, সে লড়াইয়ে সাকসেস আসা সম্ভব। আর কিন্তু যদি আমরা যদি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্র এসে আকাশ থেকে বোম ফেলবে, ইউরোপ এসে বোমা মারবে, আর মধ্যপ্রাচ্যের জঙ্গি সমস্যার সমাধান হবে, সেটি কিন্তু মোটেই হবে না।
অনেক ধন্যবাদ, আমাদের হাতে সময় কমে আসছে, আমরা আরেকটা বোধহয় প্রশ্ন নিতে পারবো। হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম, আমি আহবাব চৌধুরী নিউ ইয়র্ক থেকে বলছি, আমি একজন প্রবাসী। তো আমার প্রশ্ন হচ্ছে, ইরাকে ইসলামের নামে যে বর্তমানে হত্যাযজ্ঞ চলতেছে, এর রেশ তো আমরা দেখতে পাচ্ছি সমগ্র মুসলিম বিশ্বে, এর রেশ চলছে এবং বাংলাদেশেও আমরা এর প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি, যে এটা কবে নাগাদ শেষ হবে আমি জানতে চাচ্ছি।
কঠিন প্রশ্ন, কবে নাগাদ শেষ হবে? আপনাকে সৈয়দ মোহাম্মদুল্লাহর কাছে প্রথমে যাচ্ছি, কবে নাগাদ শেষ হবে মনে হয়?
না, এরকম কোন সময়সীমা তো আমি দিতে পারবো না, এরকম ভবিষ্যৎবাণী করা সম্ভব না। ইতিমধ্যে ব্যাপারে ডক্টর আহমেদ ব্যাপকভাবে আলোচনা করেছেন, আমিও কিছু বলার চেষ্টা করেছি, এবং এই যে জঙ্গি সমস্যাটা আরেকটা উল্লেখ করতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে আফ্রিকান দেশ, অন্য কয়েকটা আফ্রিকান দেশে এটা সম্প্রসারিত। এই যে বোকো হারাম যে গোষ্ঠী, নাইজেরিয়া এবং কেনিয়া তো সম্ভবত কিছু ঘটনা ঘটেছে, আরো দু একটা ঘটেছে সোমালিয়াতে, ফলে কৃষ্ণ আফ্রিকা যেটা বলা হয় সেখানেও অনেক দেশে এটার সমস্যা আছে। আর মিশরে মর্সির উপরে মৃত্যুদণ্ড, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মর্সিকে মৃত্যুদণ্ড দেওয়ার পরে আগেও অ্যাটাক হয়েছে বেশ কিছু, কিন্তু এখন মনে হয় মিশরেও একটা সম্প্রসারিত হতে পারে। এবং এখানে আমরা যে কথা একেবারেই পর্যন্ত উল্লেখ করিনি, মিশরে এই উত্থানের পেছনে সামরিক বাহিনীর সম্ভবত পাশ্চাত্যের গোপন সহায় ছিল, এবং সেটা ইসরায়েলের স্বার্থে সম্ভবত, তারা একটা ইসলামিক সরকার সেখানে দেখতে চায়নি। কিন্তু এই যে ইসলামিক সরকার তারা উত্থাপ করেছে, তারা কিন্তু মিলিটেন্সি পরিত্যাগ করেছিল, তারা মডারেট এবং ইসলামিস্ট হওয়ার কমিটমেন্ট দিয়েছিল, এবং সম্ভবত সেই দিকেই তারা আগাচ্ছিল। অবশ্য তাদের মিলিটেন্সির একটা সাইড আছে, কিন্তু ক্ষমতায় থাকতে দিলে তাদের সেকুলার সেনাবাহিনীর মোটামুটি কন্ট্রোল করে তাদেরকে মিলিটেন্সি থেকে প্রতিহত রাখতে পারত, কিন্তু তাদেরকে এইভাবে ভয়ঙ্কর ভাবে ক্ষমতাচ্যুত করে সেখানেও আর একটা ঝুঁকিপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে।
আমাদের শেখ মাহমুদউল্লাহ আমাদের হাতে খুব কম সময়,
এইরকম আমি দ্রুত কোনো এই সমস্যার সমাধান দেখছি না, ডেডলাইন তো দেওয়া সম্ভবই না।
ডক্টর আহমেদ, আপনি যদি 45 সেকেন্ডের মধ্যে কিছু বলতে পারেন এই ব্যাপারে।
না, দ্রুত সমস্যার সমাধান তো কেউ দেখছে না, বিশ্বের কোনো রাষ্ট্রবিজ্ঞানী বা কোনো সামরিক বিশেষজ্ঞ সে কেউ দেখছে না, এবং দ্রুত সমস্যার সমাধান হবে বলেও আমার কাছে মনে হয় না। সমস্যাটি দীর্ঘমেয়াদী, তবে এর জন্য দীর্ঘমেয়াদী কিন্তু সমস্যা সমাধানের জন্য দুটো ফ্রন্ট আছে, একটা সামরিক আছে রাজনৈতিক, দুটো ফ্রন্টেই যদি মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলি ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে তাহলে আমরা দীর্ঘ একটা সার্টেন পিরিয়ড পর একটা সমস্যার সমাধান হবে সে ধরনের কোনো সম্ভাবনা দেখতে পাবো, কিন্তু আসু কোনো সমস্যার সমাধান হবে বলে আমার কাছে মনে হয় না।
অনেক ধন্যবাদ, আমাদের হাতে আর একেবারেই আর সময় নেই। জনাব সৈয়দ মাহমুদউল্লাহ এবং ডক্টর সৈয়দ আফতেকার আহমেদ, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। যে সকল শ্রোতার প্রশ্ন নিতে পারিনি তাদের কাছে সত্যি ক্ষমা চাইছি। আজ তাহলে এখানে শেষ করছি, শুভরাত্রি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইরাকের প্রধানমন্ত্রীর প্রতি এবং রামাদির নিয়ন্ত্রণ পুনর্দখলের চেষ্টায় অভিযান পরিচালনার লক্ষ্যে গৃহীত পরিকল্পনার বাস্তবায়নে তাঁর সরকারের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। ইরাকের পশ্চিমাঞ্চলবর্তী শহরটির উপকণ্ঠে ইরাকি বাহিনী ও শিয়া মিলিশিয়ারা জমায়েত হয়েছে ইতিমধ্যেই। এর আগে তিকরিতের পুনর্দখলে ওই সৈন্যদের এবং মিলিশিয়াদের সফলতাই দেখা গিয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন মঙ্গলবার বলেন, ইরাকি বাহিনী রামাদি ছেড়ে পালানোর সময় বিপুল পরিমাণে আমেরিকান সামরিক সরঞ্জামাদি ওখানে ফেলে গিয়েছিল এবং ওই বাস্তবতার প্রেক্ষিতে রামাদির পুনর্দখল অনেক বেশি চ্যালেঞ্জিং। মানব পাচারকারীদের পাল্লায় পড়ে তাদের ফন্দি ফিকিরের শিকার হয়ে চরম বিপাকে রয়েছে সাগর জলে ভেসে থাকছে দিনের পর দিন যে শরণার্থী অভিবাসী দল, তাদেরকে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া এখন অস্থায়ীভাবে আশ্রয় দেবে বলে সম্মত হয়েছে। একথাটা জানা গেল আজ বুধবারই মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যেকার বৈঠকের পর। এই তিন দেশই এই অবধি অভিবাসীদের সাহায্য করতে অনীহা ব্যক্ত করে এসেছে। ইরানের সর্বশীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আজ বুধবার বলেছেন, বিশ্বশক্তিবর্গের সঙ্গে পারমাণবিক চুক্তি যাই হোক না কেন, তার আওতায় তাঁর দেশের বৈজ্ঞানিকদের কাছে পৌঁছানোর বা সামরিক স্থাপনায় হাজির হওয়ার প্রবেশাধিকার আন্তর্জাতিক পরিদর্শকদেরকে দেওয়া হবে না। উত্তর কোরিয়া অকস্মাৎই দ্বীপ রাষ্ট্রটিতে সফরে যাওয়ার জন্য জাতিসংঘ মহাসচিবকে উদ্দেশ্য করে তাদের আমন্ত্রণ বাতিল করেছে। বর্তমানে দক্ষিণ কোরিয়ায় 5 দিনের সফরে সেখানে অবস্থানরত মিস্টার বান বুধবার বলেন, শেষ মুহূর্তের এই রদবদলের কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি এবং এ বার্তা পাঠানো হয়েছে কূটনৈতিক চ্যালেঞ্জে। জাতিসংঘ মহাসচিব বৃহস্পতিবার কায়সং ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স পরিদর্শনে যাওয়ার পরিকল্পনা করছিলেন। এটা অবস্থিত উত্তর ও দক্ষিণ কোরিয়ার ঠিক মাঝখানে, সৈন্যমুক্ত এলাকার ঠিক উত্তর কোনায়। ক্যানাডার পুলিশ মন্ট্রিয়ালের মূল বিমানবন্দর থেকে ইসলামিক স্টেট জঙ্গি গ্রুপের সঙ্গে যোগ দিতে বিদেশ ভ্রমণের প্রস্তুতি নিচ্ছিল এ সন্দেহে 10 নবীন বয়সীকে আটক করেছে। রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, মন্ট্রিয়ালের ট্রুডু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই 10 জনকে আটক করা হল সপ্তাহান্তে এবং আটককৃতদের কাছ থেকে তাদের পাসপোর্টও নিয়ে নেওয়া হয়েছে। ভারতে সোনার আমদানি হ্রাস এবং বেআইনিভাবে ভারতে সোনা নিয়ে যাওয়া রোধ করার জন্য ভারত সরকার একটা কর্মসূচি চালু করেছে, জানাচ্ছেন গৌতম গুপ্ত।
ভারত সরকার ঘরের সোনাকে টাকায় রূপান্তরিত করবার একটি প্রকল্প ঘোষণা করেছে। ওই সোনা কতটা খাঁটি তা গ্রাহকের কাছ থেকে যাচাই করে জমা নিয়ে নেবে ব্যাংক। ওই সোনার অর্থমূল্য থেকে ব্যাংক সুদ দিয়ে যাবে গ্রাহককে। সুদের আয়ের উপর কোনো কর দিতে হবে না। সরকারের এক্ষেত্রে দুটি লক্ষ্য, এক, দেশের ভেতরেই এইভাবে নতুন করে সোনার যোগান পাওয়া গেলে বিদেশ থেকে সোনা আমদানি কমে যাবে। দুই, সোনাকে টাকায় রূপান্তর করে সাধারণ নাগরিকও তার বিনিময়ে সুদ অর্জন করে যেতে পারবেন। আর ফেরত চাইলে সুদ সমেত ওই টাকা ফেরত পাওয়া যাবে, হয় টাকায় নয়তো খাঁটি সোনায়। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আর এর সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডেলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন অড্রিয়াস রেগেস। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.